হিন্দু মন্দির থেকে সহ্য করতে পারত, তখন কিছু মুসলিমরা কালা ভাড়া সকল বন্ধই ভেঙে দিয়েছে। আমরা দেখছেন এই মনের মন, আমরা আজকে দেখলাম গোবিন্দ মন্দির ও সমস্ত মাথা নেই, সমস্ত মন্দিরের মাথার হাইট সব ভেঙে দিয়েছে।
সেই সময় খালি ছোট বিগ্রহ ছিল রাধারমণ, তাকে এখানে লুকিয়ে রেখেছিল। রাধারমণকে আর চলে যেতে হয়নি, কিন্তু অন্যান্য বিগ্রহ যে রাজারা সবকে অধিক জয়পুর ভবনের দিকে ওই দিকে প্রতিষ্ঠা করেছে, সব বিগ্রহ এখান থেকে নিয়ে চলে গেছে। সুরকল গোস্বামী ওখানে থেকে দ্বাদশটিলা, দ্বাদশটিলার নাম হয়েছে কেননা দ্বাদশটিলা মানে খুব উঁচু জায়গা, দ্বাদশ মানে বারো, বারো কারণ মানে হল যখন আপনারা কালকে পরিক্রমা যখন দিয়েছিলেন কালিয়া গহনে, আমি বলেছিলাম মনে আছে আপনাদের যে গ্রীষ্ম অনেকক্ষণ ধরে যমুনার জল একবারে সূর্য একবারে মানে মরার মতো বলেছিল, মনে আছে মরার মতো বলেছিল। তখন যখন কৃষ্ণ কালীয় নাককে কালীয় নাককে দমন করে যখন তিনি চলে আসলেন, বাচ্চা ছেলে তো মাতার প্রসঙ্গ তো মা না, এত বড় কাণ্ড করেছে সেটা তার কাছে কিন্তু তার ছেলে সে যখন আমি কৃষ্ণ হোক তার ভগবান হোক তার অনেক কিছু হোক কিন্তু তার কাছে সে কিন্তু ছেলে, তাই বলো তার কাছে সে ছেলে। সে তো করেছে মা দশমা ছেলেকে নিয়ে বলছে এখন খুব ঠান্ডার মধ্যে বসে আছে, কি কি করেছে আমার এই ছেলে মানে শরীর ভালো হবে। তখন ওই তো উঁচু জায়গা তো ওখানে সূর্যের কিরণ তো একটু পড়ে আর কি উঁচু জায়গায়, সেই ওখানে গিয়ে চলে গেল কারণ কৃষ্ণকে মাতার যশোদা ওই জায়গায় দ্বাদশ টিলায় গিয়ে চলে গেল। দ্বাদশ টিলা মানে একটা সূর্য যে নাম দেয় বৃন্দাবনে এত বড়, বুঝতে পারছেন শীতের বেলায় বেশি শীত গরমের দিকে বেশি গরম, দূর হয় ঘরের বাইরে রাস্তায় বেরোনো যায় না, বুঝতে পারছেন গরমের দিকে রাস্তায় বেরোনো যায় না, ঘরের মধ্যে থাকা খুব মুশকিল, বারোটা সূর্য ওই রকম তাপ, বারোটা সূর্যের সবার সেই রকম তাপ ওখানে দিয়েছিল। আর এই সমস্ত বৃন্দাবন আগুন দিয়েছে, সমস্ত পূজাবাসী তার কষ্টে হাহাকার করছে, এই অবস্থা তখন হয়েছিল। তাই যখন দেখবে সব মানে বারোটা সূর্য মানে তাপ দিচ্ছে, সব দিকে আগুন যাচ্ছে, কাটা করছে, লাভ হয়ে আগুন সব পড়ে যাচ্ছে, তখন কৃষ্ণ ওই ব্রজবাসীর কষ্ট দেখে, কষ্ট দেখে ওই আগুন গুলা সব খেয়ে দিচ্ছে। তার মা যশোদা একটু গরম দুধ করে নিয়ে এসছে ছেলেকে খাওয়াবার জন্য, বাবা একটু খেয়ে নাও গরম দুধ। ছেলে যে যখন দুধটা খাচ্ছে এত গরম খাওয়া যায়,
কৃষ্ণের কাছে কোনদিন প্রার্থনা করেছো?
তোমাদের বাচ্চার জন্য সেটা আমরা করিনি, তবে আপনি এসেছেন আপনাকে দেখি আমরা ভগবানের মতো মনে হচ্ছে, তাহলে ভগবানের ভূত দিদি মনে হচ্ছে, আপনার কাছে প্রার্থনা করছি যাতে আমাদের একটা বাচ্চা হয়। আরে সনাতন গোস্বামী বলছে ঠিক আছে তোমরা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করো, ভগবান ঠিক একটা ব্যবস্থা করো। তখন তারা কিছুদিনের মধ্যেই তাদের গর্ভে সন্তান এসে গেল, আর কিছুদিন পরে বাচ্চা প্রসব হলো। ওই বন্ধুরা কিন্তু ভিক্ষায় গেলি মাঝে মাঝে ওই বাচ্চাকে দেখে আসে, আজকে কত বড় হয়েছে, সবার সময় কত বড় হচ্ছে, সব সঙ্গে আদর করতেন, সকল সঙ্গে খুব ভালোবাসতেন। ভালোবাসতো আর বাচ্চাটাও সনাতন গোস্বামীকে দেখলে মানে তার কাঁধে উঠতো, কার্তিক মাসে বড় বড় দাঁড়ি হয়, নিয়ম সীমার মাসে দাঁড়ি ধরে টানতো, সীতা ধরে টানতো, কাঁধের মধ্যে বসতো, এরকম খেলা করতো। একদিনের নাম হয়েছে চলতে শুরু করেছে, এই বৃন্দাবনের দিকে আসতে শুরু করেছে। কিছুক্ষণ হাঁটার পরে তখন দেখতে শুনতে পাচ্ছে যে পিছনের দিকে উপরের ধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। সনাতন গোস্বামী এই শুনতে পেয়ে পিছনের দিকে তাকিয়ে দেখছে, তার ওই যে মদন সঙ্গে সঙ্গে আসছে। মদন বলছে এই মদন তুই চলে আসলি, চলে চলতে তোর মায়ের তোকে খুঁজছে, তোকে 12 বছর পর 13 বছর পর তোকে পেয়েছে, আর তুই এখন আমার সঙ্গে চলে আসবি, মায় তো বলুনি দৌড়াচ্ছে, এদিকে মদনের মা চিৎকার করছে, মদন 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 মদনের মা চলে এসছে, আর মদন দৌড়াচ্ছে, মা ধরতে পারছে না, খুব দৌড়াচ্ছে, খুব দৌড়াচ্ছে, খুব দৌড়াচ্ছে, বুঝতে পারছি ধর্মপুর চলে ছেলের সাথে দৌড়েই পারছে না। সেই কোন রকমের মদনের হাতটা ধরলো তার মা, তার সঙ্গে সঙ্গে বিগ্রহ হয়ে গেল। তখন তার মদনমোহন যখন বিগ্রহ হয়ে বলিয়ে তুমি কি করবো, মা ধরে চাকাতেও পারছে না, তো নিয়ে নিতে পারবো না, কি হবো, ঠিক আছে সাধু ভাই আমি কাকে জন্ম দিয়েছিলাম জানি না, তোমার জন্য কোথায় হয়েছে যাও তুমি একে নিয়ে চলে যাও। ওই মদনমোহন এত ভারী কিন্তু সনাতন যখন চাকাতে থাকছে তখন এখানে সোনার মতো হালকা হয়ে গেছে, তখন এনে ওই দ্বাদশ টিকার উপর নিয়ে চলে আসে। এখন সনাতন গোস্বামী এসছে, তাদের এসে বলছে একদিন রাজবাড়িতে ছিলি, সাদা মাখন ঘি পনির সব কিছু খেয়েছো, আমার কাছে এসছো, আমি তো বাইরে ভিক্ষা করি, দুটো পোড়া পাই, দুটো রুটি দুটো চালু যাই পাই যাই, কিন্তু এখন তোর জন্য কোথায় পাবো, কি খুঁজবো, এইসব চিন্তা করতে করতে এই ভিক্ষায় বেরিয়েছে, সারাদিন কোথাও ভিক্ষা করেনি, কোথাও ভিক্ষা দেয় না, বুঝতে পারছো, এমনি এই কাছে রাতে রাতে বললে কিছু রান্না করার রুটি পা দু ঘন্টা এসব পাওয়া যায়, কিন্তু ওই সামনে মানে পয়সাটা সব যায় না, কিছু রান্না করলে কিছু যায়, বুঝতে পারছি, তখন খাবার টাবার দেয় মহিলা তাকে কিছু ময়দা বা আটা কিছু দিয়ে দিল, ওই রুটিটা নিয়ে এসে তার বেলনি নাই, তার কাছে কিচ্ছু নাই, একটু জল দিয়ে হাত দিয়ে থাকতে থাকতে ওটা পাতা পাতা খুঁড়িয়ে ওই আগুনের মধ্যে দিয়ে সেঁকে মেখে বলছে এই খাও মদন, এখন খা, মজা বোস দিয়ে তার সাথে চলে এসে থাকবি, এখন এই খা। আর মদন বোন খাচ্ছে আর বলছে কাঁচা পোড়া আধা পোড়া যা হচ্ছে খাচ্ছি, কিন্তু লবণ ছাড়া খাওয়া যায়, এখন সনাতন কাছে রেগে বেটা লবণ চাইছো, যাও চল যাবে বেটা চল যাও, পরে থাকতে হবে আমার তো লবণ দাও, আমি লবণ লবণ আসবো না, তা বলছে ঠিক আছে দাঁড়িয়ে না, আমাকে দাঁড়িয়েও না, তোমার এই লবণ ছাড়াই আমি খেয়ে নিয়েছি এবং খাওয়া দাওয়া হলো। এখন মদন বলছে কোথায় ঘুমব, ওটা ঘুমাবি, আমি তো এই কাজ করে থাকি, তুই কোথায় ঘুমাবি, তুই রাজবাড়িতে ছিলি, কোথায় ঘুমাবি, তখন মদন বলবো যা বলবো না, যদি আমার ঘরটা আমি নিজে তৈরি করে নেই তাহলে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, তুই যদি পারিস তোর ঘরটা তৈরি করে যা করার সত্যি, কিন্তু আমি রাস্তাটা যাব। তখন জানেন তো এই যমুনা দিয়ে তোর এইসব জায়গায় দোকান ছিল না, এখন তো বিভিন্ন জায়গায় বাজার, আগে বজরা যেত, বজরায় লোকদায় করে সব মুদিখানার মাল সবজি সব বিক্রি হতো, এইসব বজরায় বিক্রি হতো, সওদাগররা বিক্রি করতো, আয়োজন ছিল। তখন একদিন এক সওদাগর যখন এইসব মাল নিয়ে এসছে, খালি মাল বোঝাই করে নৌকা বজরা, তখন এই যমুনার চরে বজরা আটকে গেছে,
যমুনা নদী আটকে গেছে। এখন সওদাগরের তো টাকার অভাব নেই, লোক বল কাশি দড়ি সব দিয়ে টানাটানি করছে, কিছুতেই সামান পাচ্ছে, রাজ্যের চেষ্টা করছে কিছুই হয়। রাত্রেবেলা যখন শুইতে গেছে তখন মদন মোহন তাকে গিয়ে সামনে পাচ্ছে, বলছে সওদাগর তোমার ওই জাহাজ কিছুতেই লোক লোক না, তো কি হবে? বলছে
প্রভু আপনাকে যেতে হবে ওই স্টিমার ধরতে, বলে আমি যাবো, আমি আমি শরীর ও বুড়ো মানুষ, আমি ওই স্টিমার গিয়ে কি করবো, তোমার ছয় ছয় লোক দিয়ে টানাটানি করছে শুনছিলাম, কিছুই হচ্ছিল না, বলে প্রভু আপনি চলুন, বলে ঠিক আছে তুমি একত্রে বলছো, তখন আমি একটু দিয়ে একটু স্পর্শ করলাম, উপকার হয় তাহলে করবো সেটা, যখন তার বোর্ডটাকে স্পর্শ করবো তখন বোর্ডটা চলতে বজরা চলতে আরম্ভ করবে। এখন যে বোর্ড চলতে আরম্ভ করলেন সওদাগর তো খুব খুশি, সওদাগর এসে বলছে সনাতন গোস্বামীকে যে আমি খুব খুশি হলাম প্রভু আপনি এই কাজতলায় থাকেন, আমার আপনার জন্য একটা ঘর তৈরি করে দিন। বলে সর্বনাশ, ওই ঘরটা থাকলে আমার বিষয় আসল কি হবে, আমি এই গাছতলায় আসি, কালকালের গাছতলায় থাকি, এটাই আমার সনাতন গোস্বামীকে বললেন যে সওদাগর ঠিক আছে ঠিক আছে আপনার জন্য দরকার নেই, তাহলে মদন মোহনের জন্য একটা করে দিই, সে আপনি করে দিতে পারেন। তখন ওই সওদাগর ওই মদন মোহনের বিরাট মন্দির তৈরি করে দিলেন। একটা কথা আপনাকে শেষ করে দেবো, এই সনাতন গোস্বামী কাছে গঙ্গা থেকে এক সাধু দ্বাদশ শিবের পুজো করতেন, তার নাম ছিল জীবন চক্রবর্তী, সেই জীবন চক্রবর্তী দ্বাদশটা শিবের বারো শিবের পুজো করতেন, দ্বাদশ দেবতা শিবের মানকরে বাড়ি ছিল বড় করতেন মানকর জেলা, তাই লর্ড শিবের কাছে পূজা করতে করতে একদিন লর্ড শিব রাত্রে তাকে স্বপ্নে দেখায় যে জীবন তুমি তো অনেকদিন ধরে আমার পূজা করছো, তুমি আমার কাছে কি চাও বলো দেখি। মহারাজের কাছে জীবন চক্রবর্তী চাইল যে আমার একটা মেয়ে ঘরে বড় হয়েছে, 18 বছরের উপরে বয়স হয়ে গিয়েছে, তাকে বিয়ে দিতে পারছি না টাকার অভাবে, আমি কিছু ধন চাই, আপনি কিছু ধনের ব্যবস্থা করে দেন তাহলে আমি খুব খুশি হব। তখন সত্যি মহারাজ বলে ঠিক আছে ধন আমি কোথায় পাবো, তুমি বৃন্দাবনে চলে যাও, এক সাধু আছে সনাতন গোস্বামী তার কাছে তুমি গেলে নিশ্চয়ই ধন পাবো। আর জীবন সেই মানকর বর্ধমান থেকে হাঁটতে হাঁটতে
অনেক দূরে চলে এসছে, এসে জিজ্ঞাসা করছে সনাতন গোস্বামী খুঁজে খুঁজে সনাতন গোস্বামী সে দ্বাদশ শিবে চলে আসো, এসে বলছে প্রভু আপনি কি সনাতন গোস্বামী? বলছে হ্যাঁ। বলছে আপনি সত্যি সনাতন? সনাতন কেন বিশ্বাস হচ্ছে না, কেন বিশ্বাস করতে পারেনি কেন? তার ধনের জন্য এসে সে দেখছে একটা ওই মাটির হাড়িতে জল, মাটির হাড়িতে সে জল পান করে, মাটির থালায় খায়, ওই মাঠ ফুটো ঘটি ফুটো গ্লাস ওইসব দেখে তার ভাবছে জীবন বলছে আমার বাড়িতে তো অ্যালুমিনিয়ামের থালা গ্লাস পানি ঘটি কিছু আছে, কিন্তু যার কাছে শিবজি মহারাজ পাঠিয়েছে তার তো দেখছি কিছুই না। তখন সনাতন গোস্বামী বলছে তোমাকে কে পাঠিয়েছে, কি জন্য এসেছো? বলছে আমাকে শিবজি মহারাজ পাঠিয়েছে। ওই শিবজি মহারাজ পাঠিয়েছে বুঝলেন, বলে ধনের জন্য না মেয়ে বড় হয়েছে সে দিয়ে দিতে পারছি না, তার তা ধনের জন্য আমি তাকে আপনার কাছে আপনার কাছে আর সনাতন সাহায্য শিবজি মহারাজ পাঠিয়েছে, কিন্তু ভুল করছে আমার কাছে কোথায় টাকা আছে, আমি কোথায় ধন পাবো, আমার তো কোনো ধন নাই, আমি ওই কাজটা থাকি এরপর পাঠিয়ে হ্যাঁ আমি কান্দু শিখবো যে আমিও তাই ভাবছি আমার কোথায় কোথায় একটা ভুল হয়েছে। এখন সে জীবন ফেরত চলে যাচ্ছে, তখন সনাতন ডাকছে জীবন শোনো শোনো শোনো, জীবন চলে আসবো কি করবো ডাকলে
পরিবারের মনে একদিন ঝড় পরিবার কালে এই যমুনায় পেয়েছিলাম এক পরশমণি, সাত রাজার ভাগ এক পরশমণি, তুমি সে পরশমণি পেয়ে যাবে আর তোমার সমস্যার সমাধান হবে। একদিন সোনার জীবন খুঁজতে গেল কিন্তু পেলো না, আবার চলে এসছে কি বাবা তুমি আসলে এসছো, ওই যে প্রভু পাইনি, তারপর ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি চলো। এখন জীবন মনে মনে ভাবছে এই সাধু কি জিনিস পেয়েছে, নিশ্চয়ই বড় কিছু পেয়েছে, যার জন্য যে কিছু বড় জিনিস পায় তাহলে ছোট জিনিসটাকে সে তুচ্ছ মনে করে সে ফেলে দেয়। আমি সেই ধন চাইছি, তুমি যে ধন পেয়েছো প্রভু আর এই সরস্বরীকে তুমি তুচ্ছ করে করছো। তখন বললেন জীবন তুমি সেই ধন দেবে, সেই ধন নিতে হলে ওই যে বিষয় বুদ্ধি আকাশ পরস্পরী সেখানে ছড়ে ফেলে দিতে হবে। জীবন সেই পরস্পরী যমুনার মাঝখানে ছড়ে ফেলে দিল, বলে হাত পাথর একটা মালা জপে তার হাতে দিয়ে দিল, বলছে এই সেই ধন জীবন। এখন সেই জীবন তখন থেকে বৃন্দাবনে থেকে গেল, মালা ধরতে লাগলো, আর ওইদিকে তার মেয়ের বিয়ে বাকি হয়েছে, সুন্দর ভাবে মেয়ের বিয়ে হয়েছে, তাদের ধন সম্পত্তি হয়েছে, সব কিছু হয়ে গেছে, ভগবানের কৃপায় সন্তানের সঙ্গে কৃপায় ভগবানের কৃপায়। জয় শ্রী সনাতন গোস্বামী প্রভু কি জয়।